चैतन्य प्रभो नित्यानन्द श्रीअद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृन्द
हरे कृष्ण नमां विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी नीति नामिने नमाचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिने नमां विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामी नीति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुवैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण श्री चैतन्य चरितामृत ग्रंथ अध्ययन प्रारम्भे परमाराध्य गुरुदेव आंतर्जातिक कृष्ण भावनामृत संघ प्रतिष्ठाता आचार्य कृष्ण कृपा श्रीमूर्ति श्री अभय चरणारविंद भक्तिवेदांत स्वामी प्रभुपादेर अन्यतम कृपाधन्य इस्कनेर अन्यतम गुरु एवं इस्कन नाम हटेर विश्व प्रचारक मंत्री ओं विष्णुपाद अष्टोत्तर शत श्रीमद जयपताक स्वामी शिल गुरुदेवर पादपद्मे दंडवत प्रणति निवेदन करे तार हेतु की कृपा और आशीर्वाद प्रार्थना करछि एवं आमार परमाराध्य परम गुरु पादपद्म इस्कन प्रतिष्ठाता आचार्य कृष्ण कृपा श्रीमूर्ति श्लाभय चरणारविंद भक्तिवेदांत स्वामी प्रभुपादेर श्री पादपद्मे दंडवत प्रणति निवेदन करे तार हेतु की कृपा और आशीर्वाद प्रार्थना करछि एवं उपस्थित सकलेर चरणे प्रणाम निवेदन करे आपनादेर अहितुक आशीर्वाद प्रार्थना करछि हरे कृष्ण। तो आज के आमरा श्री चैतन्य चरितामृत मध्यलीलार द्वादश परिच्छेदेर गुंडीचा मंदिर मार्जन विषय वस्तु अध्ययन करब। तो अध्यायेर कथासारे श्री भक्तिबिनु ठाकुर तार अमृत प्रवाह भाष्य प्रदान करेछेन। उड़ीसार महाराज प्रताप रुद्र श्री चैतन्य महाप्रभु के दर्शन करार अनेक चेष्टा करलेन। श्री नित्यानंद प्रभु समस्त भक्तदेर संगे निये राजार मनोभाव महाप्रभु के जानालेन, किंतु तबुओ महाप्रभु राजा के दर्शन करते सम्मत हलेन ना। তখন নিত্যানন্দ প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর একটি বহির্বাস তার কাছ থেকে নিয়ে রাজাকে পাঠালেন। আর একদিন রামানন্দ রায় রাজাকে অনুগ্রহ করার জন্য মহাপ্রভুকে অনুরোধ করলেন, কিন্তু মহাপ্রভু তাতে সম্মত না হয়ে রাজার পুত্রকে আনতে আদেশ দিলেন। রাজপুত্রের কৃষ্ণ উদ্দীপক বেশ দেখে মহাপ্রভু তাকে কৃপা করলেন। তারপর রথযাত্রার পূর্বে শ্রী চৈতন্য মহাপ্রভু তার ভক্তদের নিয়ে গুণ্ডিচা মন্দির ধৌত ও মার্জন করলেন। তারপর ইন্দ্রদ্যুম্ন সরোবরে স্নান করে উপবনে সমস্ত বৈষ্ণবদের নিয়ে প্রসাদ সেবা করলেন। মন্দির মার্জন করার সময় কোনো গৌড়ীয় ভক্ত মহাপ্রভুর চরণে জল দিয়ে সেই জল পান করায় একটি প্রেম রহস্যর উদয় হল। আবার অদ্বৈত আচার্যের পুত্র শ্রীগোপাল মূর্ছিত হলে তার মূর্ছা ভঙ্গ হয় না দেখে মহাপ্রভু তাকে চেতন করালেন। প্রসাদ সেবার সময় অদ্বৈত আচার্য প্রভু এবং নিত্যানন্দ প্রভুর মধ্যে প্রেম কলহ হয়েছিল। অদ্বৈত আচার্য প্রভু বলেছিলেন, অজ্ঞাত কুলশীল নিত্যানন্দের সঙ্গে একসাথে ভোজন করা গৃহস্থ ব্রাহ্মণের কর্তব্য নয়। তার উত্তরে নিত্যানন্দ প্রভু বলেছিলেন, অদ্বৈত আচার্য অদ্বৈত সিদ্ধান্তে নিপুণ, তাই তার মতো অদ্বৈতবাদীর সঙ্গে একত্রে বসে ভোজন করলে ভদ্রলোকের মনোভাব কীরকম হয়ে যেতে পারে বলা যায় না। এই উভয় প্রভুর কথারই অনেক গূঢ় রহস্য আছে, তা কেবল ভগবত ভক্তরাই বুঝতে পারেন। বৈষ্ণবদের সেবা হয়ে যাওয়ার পর সর্বদামদর আদি সজ্জনগণ গৃহের মধ্যে প্রসাদ সেবা করলেন। শ্রী নবযৌবনে দর্শনের দিনে ভক্তদের নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু জগবন্ধু দর্শনে বিশেষ প্রীতি লাভ করলেন। শ্লোক নম্বর এক। শ্রীগুণ্ডিচা মন্দিরমাত্মবৃন্দৈ সংমার্জনয়ন ক্ষালনন্তঃ সগৌরঃ সচিত্তবৎসিতলমুজ্জ্বলং চ কৃষ্ণ উপবেশৌ পৈকং চকার। শ্রীচৈতন্য মহাপ্রভু তার অন্তরঙ্গ ভক্তদের নিয়ে গুণ্ডিচা মন্দির সংমার্জন ও প্রক্ষালন করে পরিষ্কার করেছিলেন এবং সেই মন্দিরকে তার হৃদয়ের মতো শীতল ও উজ্জ্বল করে শ্রীকৃষ্ণের উপবেশন যোগ্য করেছিলেন। জয় জয় গৌরচন্দ্র, জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র, জয় গৌরভক্তবৃন্দ। শ্রীচৈতন্য মহাপ্রভুর জয়, শ্রীমন নিত্যানন্দ প্রভুর জয়, শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জয় এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তবৃন্দের জয়। জয় জয় শিবাসাদি গৌরভক্তগণ, শক্তি দেহ করি যেন চৈতন্য বর্ণন। শিবাসাদি শ্রীচৈতন্য মহাপ্রভুর ভক্তদের জয় হোক। আমি তাদের কাছে প্রার্থনা করি, তারা যেন আমাকে শক্তি দেন যাতে আমি শ্রীচৈতন্য মহাপ্রভুর চরিতামৃত বর্ণনা করতে পারি। পূর্বে দক্ষিণ হইতে প্রভু যবে আইলাম, তারে মিলিতে গজপতি উৎকণ্ঠ হইলাম। পূর্বে দক্ষিণ ভারত ভ্রমণ করে শ্রীচৈতন্য মহাপ্রভু যখন জগন্নাথপুরীতে ফিরে এলেন, তখন উড়িষ্যার রাজা প্রতাপরুদ্র তার সঙ্গে সাক্ষাৎ করতে অত্যন্ত উৎকণ্ঠিত হয়েছিলেন। কটক হইতে পত্রী দিল সার্বভৌম ঠাই, প্রভুর আজ্ঞা হয় যদি দেখিবারে যাই। মহারাজ প্রতাপরুদ্র তাঁর রাজধানী কটক থেকে সার্বভৌম ভট্টাচার্যকে চিঠি লিখে জানিয়েছিলেন যে শ্রীচৈতন্য মহাপ্রভু যদি আদেশ দেন তাহলে তিনি তাকে দর্শন করতে আসবেন। ভট্টাচার্য লিখিল, প্রভুর আজ্ঞা না হইল, পুনরপি রাজা তারে পত্রী পাঠাইল। প্রভুর নিকটে আছে যত ভক্তগণ, মোর লাগি তা সবারে করিহ নিবেদন। সেই সব দয়ালু মরে হইয়া সদয়, মোর লাগি প্রভু পদে করিবে বিনয়। তা সবার প্রসাদে মিলে শ্রীপ্রভুর পায়, প্রভু কৃপা বিনা মোর রাজ্য নাহি ভাই। যদি মোরে কৃপা না করিবে গৌর হরি, রাজ্য ছাড়ি যোগী হই হইব ভিখারী। সেই পত্রের উত্তরে ভট্টাচার্য লিখলেন যে শ্রীচৈতন্য মহাপ্রভুর আদেশ পাওয়া গেল না। তখন রাজা তাকে আরেকটি পত্র লিখলেন। সেই পত্রে মহারাজ প্রতাপরুদ্র সার্বভৌম ভট্টাচার্যকে লিখেছিলেন, আপনি মহাপ্রভুর সমস্ত ভক্তদের কাছে আমার জন্য নিবেদন করবেন, তারা যেন আমার প্রতি সদয় হয়ে মহাপ্রভুর কাছে বিনীতভাবে অনুরোধ করেন। তাদের কৃপার প্রভাবেই কেবল আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী পাদপদ্মে আশ্রয় লাভ করতে পারি। মহাপ্রভুর কৃপা ছাড়া আমি রাজ্য শাসনে উদাসীন। গৌরহরি যদি আমাকে কৃপা না করেন তাহলে রাজ্য ছেড়ে আমি যোগী হয়ে ভিক্ষাবৃত্তি অবলম্বন করব। ভট্টাচার্য পত্রী দেখি চিন্তিত হইয়া, ভক্তগণ পাশ গেলা সেই পত্রী লইয়া। সার্বভৌম ভট্টাচার্য এই চিঠিটি পেয়ে চিন্তিত হয়ে সে চিঠিটি নিয়ে ভক্তদের কাছে গেলেন। সবারে মিলিয়া কহিল রাজবিবরণ, পিছে সেই পত্রী সবারে করাইল দর্শন। সমস্ত ভক্তদের তিনি রাজার কথা বললেন এবং তারপর তাদের সকলকে তিনি সেই চিঠিটি দেখালেন। পত্রী দেখি সবার মনে হইল বিস্ময়, প্রভুপদে গজপতির এত ভক্তি হয়। সেই চিঠিটি পড়ে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী পাদপদ্মে মহারাজ প্রতাপ রুদ্রের এত ভক্তি দেখে তারা সকলে অত্যন্ত বিস্মিত হলেন। সবে কহে প্রভু তারে কভু নামি লিবে, আমি সব কহি যদি দুঃখ সে মানিবে। সমস্ত ভক্তরা তখন বললেন শ্রী চৈতন্য মহাপ্রভু কোনোমতেই রাজার সঙ্গে সাক্ষাৎ করবেন না, এবং আমরা যদি তাকে অনুরোধ করি তাহলে তিনি দুঃখ পাবেন। সার্বভৌম কহে সবে চল একবার, মিলিতে না কহিব কহিব রাজ ব্যবহার। সার্বভৌম ভট্টাচার্য তখন তাদের বললেন চলো আমরা সকালে একবার মহাপ্রভুর কাছে যাই, তাকে আমরা রাজার সঙ্গে মিলিত হতে বলবো না, কেবল রাজার ভগবত ভক্তির নিষ্ঠা বর্ণনা করব। এত বলি সবে গেলা মহাপ্রভুর স্থানে, কহিতে উন্মুখ সবে না কহে বচনে। এভাবে সংকল্প করে তারা সকলে শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে গেলেন। যদিও তারা মহাপ্রভুকে অনেক কিছু বলতে উন্মুখ ছিলেন কিন্তু তবু তারা কিছুই বলতে পারলেন না। প্রভু কহে কি কহিতে সবার আগমন, দেখিয়ে কহিতে চাহ না কহ কি কারণ। তখন শ্রী চৈতন্য মহাপ্রভু বলেন তোমরা সকলে আমাকে কি বলতে এসেছ, তোমাদের দেখে মনে হচ্ছে যেন তোমরা কিছু বলতে চাও অথচ কিছু বলছো না কেন। নিত্যানন্দ কহে তোমায় চাহি নিবেদিতে, না কহিলে রহিতে নারী কহিতে ভয় চিতে। তখন নিত্যানন্দ প্রভু বললেন আমরা তোমাকে কিছু বলতে চাই, যদিও তা না বলে আমরা থাকতে পারছি না, তবু সে কথা বলতে আমাদের ভয় হচ্ছে। যোগ্যা অযোগ্য তোমায় সব চাহি নিবেদিতে, তোমা না মিলিলে রাজা চাহে যোগী হইতে। এই বিষয়টি তোমাকে নিবেদন করার যোগ্য না অযোগ্যতা আমি জানি না, তবে আমরা সকলে তোমাকে বলতে চাই যে তোমার দর্শন না পেলে মহারাজ প্রতাপ রুদ্র যোগী হয়ে যেতে চান। কানে মুদ্রা লই মুই হইব ভিখারি, রাজ্য ভোগ নহে চিত্তে বিনা গৌরহরি। রাজা প্রতিজ্ঞা করেছেন গৌরহরি শ্রী পাদপদ্ম বিনা রাজ্য ভোগ করার বাসনা আমার নেই, তাই আমি কানে মুদ্রা ধারণ করে ভিখারি হব। শ্রী প্রভুপাদ উক্ত শ্লোকের তাৎপর্য উল্লেখ করেছেন ভারতবর্ষে এখনো পাশ্চাত্য দেশের বেদেদের মতো এক শ্রেণীর পেশাদারী ভিক্ষুক দেখা যায়। তারা কিছু জাদুবিদ্যা জানে এবং তাদের পেশা হচ্ছে কখনো অনুনয় বিনয় করা, আবার কখনো ভয় দেখিয়ে দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করা। এদের বলা হয় কান ফোটা যোগী, কেননা এরা কানে হাতির দাঁতের তৈরি এক প্রকার বালা পরে থাকে। শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শন না পেয়ে মহারাজ প্রতাপ রুদ্র এত বিষণ্ণ হয়ে পড়েছিলেন যে তিনি এইরকম যোগী হয়ে যেতে মনস্থ করেছিলেন। সাধারণ মানুষ মনে করে যে যোগীর কানে হাতির দাঁতের মুদ্রা থাকা আবশ্যক, কিন্তু এটি প্রকৃত যোগীর কোনো লক্ষণ নয়। মহারাজ প্রতাপ রুদ্র মনে করেছিলেন যে যোগী হতে হলে কানে এই ধরনের মুদ্রা ধারণ করতে হবে। দেখিব সে মুখ চন্দ্র নয়ন ভরিয়া, ধরিব সে পাদ পদ্ম হৃদয়ে তুলিয়া। কবে আমি আমার চোখ ভরে তার সেই মুখচন্দ্র দর্শন করব, কবে আমি সেই পাদপদ্ম আমার হৃদয়ে ধারণ করব। যদ্যপি শুনিয়া প্রভুর কোমল হইল মন, তথাপি বাহিরে কহে নিষ্ঠুর বচন, তোমার সবার ইচ্ছা এই আমারে লইয়া, রাজাকে মিলহ ইহ কটকে তে গিয়া। সে কথা শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু মন যদিও কোমল হয়েছিল, কিন্তু তবুও বাইরে তিনি নিষ্ঠুর ভাব দেখিয়ে বলেছিলেন, আমি বুঝতে পারছি তোমাদের সকলের ইচ্ছা যে আমাকে কটকে নিয়ে গিয়ে রাজার সঙ্গে সাক্ষাৎ করাও। তাৎপর্য শ্রীল প্রভুপাদ উল্লেখ করেছেন, শ্রী চৈতন্য মহাপ্রভু স্বভাবতেই ছিলেন করুণার সিন্ধু, তাই মহারাজ প্রতাপ রুদ্রের মনোভাবের কথা শোনা মাত্রই তার হৃদয় কোমল হয়েছিল। এইরূপে তিনি মহারাজকে দেখার জন্য কটকে যেতে ও প্রস্তুত ছিলেন, তাই তিনি মহারাজের কটক থেকে জগন্নাথপুরীতে তাকে দেখতে আসার কথা বিবেচনা পর্যন্ত করেননি। শ্রী চৈতন্য মহাপ্রভু এত কৃপাময় ছিলেন যে তিনি রাজাকে দেখতে যাওয়ার জন্য কটক যেতে প্রস্তুত ছিলেন। তার এই মনোভাব বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ। স্বাভাবিকভাবেই রাজা চাননি যে শ্রী চৈতন্য মহাপ্রভু তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য কটকে আসুন, কিন্তু কঠোরতা প্রদর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভু ইঙ্গিত দিয়েছিলেন যে সমস্ত ভক্ত যদি চান তাহলে তিনি রাজার সঙ্গে সাক্ষাৎ করার জন্য কটকে যাবেন। পরমার্থ থাকুক লোকে করিবে নিন্দন, লোকে রহু দামোদর করিবে ভৎসন, তোমা সবার আজ্ঞায় আমি নামিলি রাজারে, দামোদর কহে যবে মিলিত বেতারে। আমার পরমার্থ সাধনের কথা থাক, লোকে আমার নিন্দা করবে, আর লোকের কেন কথা, দামোদরই আমাকে ভর্সনা করবে। তোমাদের সকলের অনুরোধ সত্ত্বেও আমি রাজার সঙ্গে সাক্ষাৎ করব না, তবে দামোদর যদি বলে তাহলে আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে পারি। শ্রীল প্রভুপাদ তাৎপর্য উল্লেখ করলেন, পরমার্থ বিচারে সন্ন্যাসীর পক্ষে ভোগীদের সঙ্গে এবং বিশেষ করে রাজদর্শন দোষাবহ, সেই দোষের তো কথাই নেই। সন্ন্যাসীর অল্প দোষ দেখলেই লোক নিন্দা করে। লোক নিন্দা পরিত্যাগের একটু তাৎপর্য হচ্ছে জগতে ধর্মপ্রচারই সন্ন্যাসীর কাজ। লোকেরা যদি কোনো সন্ন্যাসীর নিন্দা করে তাহলে তার প্রচার কার্য ফলপ্রসূ হবে না। শ্রী চৈতন্য মহাপ্রভু লোকনিন্দার ব্যাপারে বিশেষভাবে সচেতন ছিলেন যাতে তার প্রচার কার্য ব্যাহত না হয়। সেই সময় দামোদর পণ্ডিত সেখানে উপস্থিত ছিলেন। দামোদর পণ্ডিত ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত বিশ্বস্ত এবং খুব নীতিপরায়ণ ভক্ত। শ্রী চৈতন্য মহাপ্রভুর আচরণে কোনোরকম অসামঞ্জস্য দেখলে তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর পদমর্যাদার কথা বিবেচনা না করেই তাকে ভর্সনা করতেন। শ্রী চৈতন্য মহাপ্রভু দামোদর পণ্ডিতের এই সরলতা তাকে বুঝিয়ে দিতে চেয়েছিলেন, তাই তিনি বলেছিলেন, লোক নিন্দার কথা দূরে থাকুক, আমার কাছে এই দামোদর পণ্ডিত আছে, এর হাত থেকে আমার নিস্তার পাওয়া খুব কঠিন, সে অবশ্যই আমাকে ভর্সনা করবে। শুধু তোমাদের আজ্ঞায় রাজার সাথে সাক্ষাৎ করতে পারি না, যদি দামোদর মিলিত হতে বলে তাহলেই পারি। শ্রী চৈতন্য মহাপ্রভুর এই বাক্যের অনেক গূঢ় অর্থ আছে। এভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু দামোদরকে বুঝিয়ে দিলেন যে তার পক্ষে আর মহাপ্রভুকে ভর্সনা করা উচিত নয়। তার এই বাকদণ্ড অনেক সময় প্রভুর পক্ষে অযোগ্য। শ্রী চৈতন্য মহাপ্রভু ছিলেন সমস্ত ভক্তদের পথপ্রদর্শক গুরু, দামোদর পণ্ডিত ছিলেন তাদের মধ্যে একজন, এবং এইভাবে দামোদর পণ্ডিতকে সাবধান করে দিয়ে তিনি তাকে বিশেষভাবে কৃপা করেছিলেন। ভক্ত অথবা শিষ্য, ভগবান অথবা তার প্রতিনিধি গুরুদেবকে কখনো নিন্দা করা উচিত নয়। দামোদর কহে তুমি স্বতন্ত্র ঈশ্বর, কর্তব্যা অকর্তব্য সব তোমার গোচর। দামোদর পণ্ডিত তখন বললেন, হে প্রভু, তুমি স্বতন্ত্র ঈশ্বর, কি করা কর্তব্য এবং কি করা কর্তব্য নয় তা সবই তুমি ভালো মতো জানো। আমি কোন ক্ষুদ্র জীব তোমাকে বিধি দিব, আপনি মিলিবে তারে তাহাও দেখিব। আমি এক অতি নগণ্য জীব, অতএব তোমাকে নির্দেশ দেওয়ার কোন যোগ্যতা আমার রয়েছে? তোমার নিজের ইচ্ছাতেই তুমি রাজার সঙ্গে মিলিত হবে, তা আমি শুধু দেখব। রাজা তোমারে স্নেহ করে, তুমি স্নেহ বস, তার স্নেহে করাবে তারে তোমার পরস। রাজা তোমাকে অত্যন্ত স্নেহ করেন আর তুমি স্নেহের বস, অতএব তার স্নেহই তাকে তোমার সে পাদপদ্মের স্পর্শ দান করাবে। যদ্যপি ঈশ্বর তুমি পরম স্বতন্ত্র, তথাপি স্বভাবে হও প্রেম পরতন্ত্র। যদিও তুমি পরমেশ্বর এবং পরম স্বতন্ত্র, তবুও তুমি তোমার ভক্তের প্রেমের অধীন, সেটাই তোমার স্বভাব। নিত্যানন্দ কহে ওইছে হয় কোন জন, যে তোমারে কহে কর রাজদর্শন। নিত্যানন্দ প্রভু তখন বললেন, এমন কে আছে যে তোমাকে রাজদর্শন করতে বলবে? কিন্তু অনুরাগী লোকের স্বভাবে কহয়, ইষ্ট না পাইলে নিজ প্রাণ সে ছাড়য়। কিন্তু অনুরাগী মানুষদের স্বভাব হচ্ছে, তার ঈপ্সিত বস্তু না পেলে তার প্রাণ পর্যন্ত ত্যাগ করতে পারে। যাজ্ঞিক ব্রাহ্মণী সব তাহাতে প্রমাণ, কৃষ্ণ লাগি পতি আগে ছাড়িলে ক প্রাণ। যাজ্ঞিক ব্রাহ্মণীরা তার একটি সুন্দর প্রমাণ, তারা শ্রীকৃষ্ণের জন্য তাদের পতিদের সম্মুখে প্রাণ ত্যাগ করেছিলেন। শ্রীপ্রভুপাদ বলেছেন, একদিন শ্রীকৃষ্ণ তার গোপসখাদের সঙ্গে মথুরার নিকটবর্তী গুচারণ ভূমিতে তাদের গাভী চড়াচ্ছিলেন। তখন গোপ বালকেরা ক্ষুধার্ত হলে কৃষ্ণ তাদের বললেন যে, নিকটস্থ বনে যাজ্ঞিক ব্রাহ্মণেরা যজ্ঞ করছেন, তাদের কাছে গিয়ে আমার নামে অন্ন ভিক্ষা করো। রাখালরা গিয়ে অন্ন ভিক্ষা করলে সকাম কর্মী যাজ্ঞিক ব্রাহ্মণেরা তাদের অন্ন দিলেন না, কিন্তু ব্রাহ্মণ পত্নীরা শ্রীকৃষ্ণের প্রতি স্বাভাবিক অনুরাগবশত রাখালদের সেই আবেদন শুনে তাদের পতিদের যজ্ঞ পরিত্যাগ করে শ্রীকৃষ্ণকে অন্ন দেওয়ার জন্য অনেক লাঞ্ছনা স্বীকার করলেন এবং তারা তাদের প্রাণ পর্যন্ত ত্যাগ করতে প্রস্তুত ছিলেন। শুদ্ধ ভক্ত ভগবানের সেবার জন্য তাদের প্রাণ পর্যন্ত ত্যাগ করতে প্রস্তুত থাকেন। এক যুক্তি আছে যদি কর অবধান, তুমি না মিলিলে হো তারে রহে তার প্রাণ। এক বহির্বাস যদি দেহ কৃপা করি, তাহা পাইয়া প্রাণ রাখে তোমার আশা ধরি। নিত্যানন্দ প্রভু তখন মহাপ্রভুকে একটি প্রস্তাব বিবেচনা করতে বললেন, তুমি তার সঙ্গে সাক্ষাৎ না করলেও যদি তাকে কৃপা করে তুমি তোমার একটি বহির্বাস দাও, তাহলে হয়তো ভবিষ্যতে তোমার সাক্ষাৎ লাভের আশায় রাজা প্রাণ ধারণ করবেন। প্রভুপাদ উল্লেখ করলেন, নিত্যানন্দ প্রভু অত্যন্ত বিচক্ষণতা সহকারে প্রস্তাব করেছিলেন যে শ্রীচৈতন্য মহাপ্রভু যদি তার বহির্বাস রাজাকে দেন, তাহলে মহাপ্রভুর পক্ষে রাজাকে দর্শন সম্ভব না হলেও রাজা কিছুটা আশ্বস্ত হবেন। রাজা শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করবার জন্য অত্যন্ত উৎকণ্ঠিত হয়েছিলেন, কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভুর পক্ষে তার সঙ্গে সাক্ষাৎ করা সম্ভব ছিল না। সেই সমস্যার সমাধান করার জন্য নিত্যানন্দ প্রভু এই প্রস্তাব করেছিলেন, যাতে রাজা বুঝতে পারেন যে তার প্রতি শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপা হয়েছে এবং ভবিষ্যতে তার অভিলাষ পূর্ণ হতে পারে। এই আশায় রাজাও প্রাণ ধারণ করতে পারেন। প্রভু কহে তুমি স পরম বিদ্বান, যেই ভালো হয় সেই কর সমাধান। শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, তোমরা সকলে পরম বিদ্বান, তোমরা যা স্থির করবে আমি তাই মেনে নেব। তবে নিত্যানন্দ গোসাই গোবিন্দের উপাস, মাগিয়া লইল প্রভুর এক বহির্বাস। তখন নিত্যানন্দ প্রভু গোবিন্দের কাছ থেকে শ্রীচৈতন্য মহাপ্রভুর একটি বহির্বাস চেয়ে নিলেন। সেই বহির্বাস সার্বভৌম্য পাশ দিল, সার্বভৌম সেই বস্ত্র রাজারে পাঠাল। সেই বহির্বাসটি নিত্যানন্দ প্রভু সার্বভৌম ভট্টাচার্যকে দিলেন এবং সার্বভৌম ভট্টাচার্য সেই বস্ত্রটি রাজার কাছে পাঠালেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 37 নম্বর শ্লোক পর্যন্ত ধন্যবাদ।